ইমাম সব না থাকলে যে মসজিদের ভিতরে নামাজ পড়ানোর মতো যোগ্য লোক পাওয়া যায় না, ওই মসজিদের মুসল্লিরা সবাই নামাজ হইতেছে এই কথা কেউ যদি ফতোয়া দেয়, ওর মতো পাগল বা ওর পাগলা কারোতে রাখা ছাড়া কোনো উপায় নেই। আর পাগল ওই ফতোয়া কেমনে দিল? কারণ নামাজের কেরাত শুদ্ধ করা এটা সবার জন্য তো ফরজ, তো শুদ্ধ কেরাত দিয়া নামাজ পড়ান যায় না। প্রত্যেক মুসল্লির ইমামতের উপযুক্ত হওয়া দরকার। এই মাসটা তো সহজ মাস না, হকের কারণে সে দল ব্যক্তি ছাড়তে পারে, এই হিম্মতওয়ালা এক জাতি যদি না করতে পারে আল্লাহর কসম এই জাতি ইমান নিয়ে মরতে পারবে না, পারবে না ইমান নিয়া। এই জাতি দুনিয়ার স্বাভাবিক মানুষের কথায় যদি ধোকা খায়, ইবলিস যার দুনিয়ায় হাজারো মানুষে ধোকা দিয়ে অভ্যস্ত, হাজারো আলেমরে ধোকা দিয়ে অভ্যস্ত, এই অভিজ্ঞতার যে বিশাল বড় ঝুলি, এই মরণের সময় পূর্ণ শক্তি নিয়া ইবলিস যখন তাকে হকটাকে না হক হিসাবে পেশ করব হাজারো মাধ্যমে, তখন আপনি কি করে চিনবেন? যদি আপনার হকের মারিফত না থাকে, আপনি এখানে আল্লাহ গেছেন, তখন কি করে কত বেশি আল্লাহ হইবেন? কর এই জন্য এই মেজাজ তৈরি করতে হবে। আগে কারে চিনো? আগে হক চিনো। আলেদের এই কথা বলছে আরিফুল হক, হক চিনা তুমি ফয়সালা করো হক কার পক্ষে। মানুষ ভুল করতে পারে, নবীর পরে যে কেউ ভুল করতে পারে, আমিও করতে পারি ভুল, তালহাও ভুল করতে পারে, করতে পারে ভুল, কিন্তু হকের ক্ষেত্রে তোমার সিদ্ধান্তটা সঠিক থাকতে হবে। হক যেটা ওটা নিয়ে থাকতে হবে, হক নিয়ে থাকতে হবে, হকের বাইরে যাওয়া যাবে।
الذي أهداك أجمل صورة وحباك نور؟ الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. واعبد ربك حتى يأتيك اليقين. الحمد لله، الله تعالى رحمت دویا যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি মুযাকারা মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আর যতদিন দুনিয়াতে থাকব পূর্ণ ইসলামের সাথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা গত সপ্তাহে যে আলোচনা করছি সেটা যে একজন মুসলমান যদি সে বেদাতকে বুঝতে চায়, সাধারণভাবে যারা দলিল প্রমাণের বিশ্লেষণ জানে না তারা কীভাবে বেদাতকে বুঝবে, এটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা সংক্ষিপ্ত আকারে করেছি এবং কয়েকটা বিষয় সামনে এনেছি। তো যেটা বলেছিলাম সেটা হলো যে সাধারণত বেদাতটা হয়ে থাকে ইবাদতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। আর ইবাদতের বিষয়টা বলছি যে যেটা একবারে খালেস ইবাদত, আরবিতে যেটাকে ইবাদতে মাহজা বলে, যেটা একমাত্র বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করেন, দুনিয়ার চাওয়া পাওয়া যে ক্ষেত্রে একেবারেই মুখ্য না। যেমন আমরা নামাজের কথা বলছি, এরপরে রোজার কথা বলেছি, ইবাদত এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, এটা কি আছে ঊর্ধ্বের বিষয়, মানুষ এটা নির্ধারণ করতে পারে, এটা যুক্তি নির্ভর বিষয়ের অন্তর্ভুক্ত, হ্যাঁ এটা মনে রাখতে। তার মানে কোনো বিষয়ে ইবাদত যদি আমরা দাবি করি, ইবাদত দাবি করার সাথে সাথেই আমার কাছ থেকে যে কেউ দাবি করতে পারবে এটা যে ইবাদত, এটার সপক্ষে নস কোরআন এবং সুন্নাহ আছে কি না এটা যে কেউ দাবি করতে পারবে, খুব স্বাভাবিক বিষয়। দুই নম্বর বলছি যে ইবাদতের যে তরিকা
পদ্ধতি এটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত। কীভাবে হবে, কোনটা নির্দিষ্ট পদ্ধতিতে হবে, কোনটা ব্যাপকভাবে? নির্দিষ্ট পদ্ধতিতে যেটা এটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত, আর যেটা ব্যাপক পদ্ধতিতে সেটার ক্ষেত্রেও ওটা ব্যাপক রাখা ওটাই নিয়ম। যেটা যেই পদ্ধতিতে নির্ধারিত ওই পদ্ধতিতে আদায় করতে হবে। এর বাইরে ইবাদতের ক্ষেত্রে আমরা যদি কোনো পদ্ধতি আবিষ্কার করি যেই পদ্ধতির ব্যাপারে নস নাই, কোরআন সুন্না নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের আমল নাই, ওই পদ্ধতিটা চলতে পারে না। নামাজ যেভাবে আল্লাহর পক্ষ থেকে, নামাজের পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে, কীভাবে আমরা নামাজ পড়ব ওটা উদাহরণ দিয়ে বুঝাইছি। তিন নম্বর আমরা বলছি যে বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে দিন আসছে সেটা পৌঁছে দিয়েছে। ইবাদতের বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, কিন্তু তাফসিলি কথা অনেক ক্ষেত্রে বলেন না। কেন, ওটা তাফসিলি বলাটা সম্ভব না, তাফসিলি বললে সবাই বুঝবে না, ওটা মূলনীতি আকারে বলছেন। মুআমালাতের অনেক বিষয় আছে যে বিষয়গুলো মূলনীতি আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করছেন। যুগের যারা যোগ্য মুত্তাকি ফকিহ যারা, ওনারা ওই মূলনীতির আলোকে সেটাকে বের করে নিতে পারবে। কিন্তু ইবাদতের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা করছেন। আর কেউ যদি বলে যে ইবাদতের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছান নাই, দুই একটা জিনিস বাদ দিয়েছেন, তখন তার বিষয়ে আসলে আমাদের বলার আর কিছু থাকবে না। কারণ একজন মানুষ যখনই দাবি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের দায়িত্ব পুরোপুরি আদায় করেন নাই, আমরা এটা গত সপ্তাহে আলোচনা করছি কেমনি, তার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত দেওয়া ছাড়াই সে রেসালাতের উপর ইমান আনার যেই বিষয়টা, ওই বিষয়টার ব্যাপারে সে অস্বীকারী হয়ে যাবে অটোমেটিকভাবে। যেটা ইমানের একটা বড় রকম তো আছেই, আর অন্যান্য রকমের সাথে এটার সেতু বন্ধ। কারণ রেসালাতের গায়ে আঘাত দিলে কোরআনের গায়ে আঘাত দেওয়া যাবে, সব কিছুর গায়ে আঘাত দেওয়া কি সম্ভব। চার নম্বর বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের কোনো বিষয় আসলে সবার আগে নিজে আদায় করতেন, কি করতেন, নিজে আদায় করতেন। তো যখন আমরা কোনো বিষয়কে ইবাদত বলবো, আমরা উদাহরণ আছে অনেকগুলো বা একাধিক উদাহরণ আছে, যেমন ইল্লাল্লাহ জিকির উদাহরণ আছে না, এখন কেউ যদি ইল্লাল্লাহ জিকির ইবাদত বলে তাহলে এ ব্যাপারে সুস্পষ্ট কোরআন সুন্নাহর দলিল লাগবে। দুই নম্বর, যেই তরিকায় জিকির করা হয় ওই তরিকাও যদি কেউ এটারে সুন্নত বলে অন্তত পক্ষে, তাহলে ওই তরিকার ব্যাপারেও নস লাগবে। তিন নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কোনো ধরনের আদেশ নিষেধ করছেন কি না, নিজে আমল করছেন কি না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিছু নাও বলেন, কিছু আমল না করেন, কোরআন সুন্নাহ এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য না থাকে, আর আমি এটাকে ইবাদত বলি, ফলাফল এটা দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের যে দায়িত্ব ওই দায়িত্ব যথাযথ আদায় করেন নাই, এটা ফলাফল দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই জন্য ইল্লাল্লাহকে যদি ইবাদত প্রমাণ করতে হয় তাহলে এক্ষেত্রে নজ দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দরকার। যদি যে কোনো বেদাতের ক্ষেত্রে এই মূলনীতিগুলো বাদ দেওয়া হয়, অর্থাৎ এটার ব্যাপারে মানুষ নিজেই কিয়াস করতে পারবো, এটার পদ্ধতি মানুষ নিজে আবিষ্কার করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৌঁছানোর দরকার নাই, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করার দরকার নাই। এই শর্ত, এই শর্তগুলি যদি একটু ফিট করা যায় তাহলে দুনিয়ার যে কোনো বেদাত এটা ইবাদতের চেয়ে আরও মানে সৌন্দর্য নিয়ে প্রকাশ পাবে মানুষের সামনে আরো বেশি। এটা ভালো করে বুঝতে, যেমন আজানের আগে দুরুদ শরীফ, কিসের আগে দুরুদ শরীফ, তো আজানের আগে দুরুদ শরীফ এক তো পৃথিবীর সবচেয়ে দামি জিকিরের ক্ষেত্রে একটা হলো দুরুদ শরীফ, আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবিতে কি বলে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ শরীফ অনেক বড় আমল এবং উম্মতের জন্য আসসালাতু আলা নবীর আমল মিন জুমলা ফরজ, একদিক থেকে কি ফরজ, কোরআনের নির্দেশ, কিন্তু এই দুরুদের তরিকা যদি আমি আমার পক্ষ থেকে নির্ধারণ করি শরীয়তের বাইরে যায় এবং এটাকে আমি বলি যে না এটা করা যাইব, তাহলে যারা আজানের আগে দুরুদ শরীফ পড়ে আর যারা পড়ে না এর ভিতর থেকে যারা পড়ে এরা আগায় যাইব, কারণ পৃথিবীর সেরা আমল। আবার আজান পৃথিবীর আল্লাহ তাআলার ইসলামের যতগুলি শায়ের আছে এই শায়ের একটা হলো কি আজান, তো আজানে আগে দুরুদ শরীফ থাকলে এটা আজানকে মহিমান্বিত করে আরও বেশি, কারণ আজানের পরেও তো দুরুদ শরীফ আছে। সাধারণত যুক্তি দিয়া মিলাইলে যেই কাজ দুরুদ শরীফ দিয়া শুরু হয় ওই কাজ দুরুদ শরীফ দিয়া শেষ হয়, তাহলে আজান শেষ হয় কি দেয়া দুরুদ শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ করে আজানের জবাব দিতে হয় না আগে দুরুদ শরীফ পড়ে, সেটা আগে আনলে সমস্যা কি, এটা তো আরো সুন্দর, এর ইবাদতের পরিমাণ তো আরো বেশি। ইবাদতের বিষয়ে যদি আমরা এই মূলনীতিগুলি ফলো না করি যেটা নস লাগবো, এটা তরিকার ব্যাপারে নস লাগবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পৌঁছে দেওয়া লাগবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ইবাদত আমল করছেন, এই কথাগুলি যদি আমরা মনে না রাখি এবং এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় তাহলে যুক্তি দিয়া বেদাতের সাথে ইবাদত পারবে না, কি বললাম, যুক্তি দিয়া বেদাতের সাথে ইবাদত পারবে না, ভালো করে বুঝো কেন পারবে না, কারণ যুক্তিতে এটা আরো বেশি সুন্দর হইব, বেদাতটা ইবাদতের চেয়ে কি হইব, কারণ বেদাতটা আবিষ্কারী যুক্তি দিয়া, যেটা যুক্তি দিয়ে আবিষ্কার হয় সেটার ভিত্তিতে সৌন্দর্য যুক্তির কারণে বাড়বে না, কথা বলে যুক্তির কারণে এটা কমবে, আমার লাগে কেউ রাগ না করলে আমি উদাহরণ দিতে পারি, রাগ করে মানুষ ভুল বোঝে, আমরা এইসব বিষয় আলোচনা বানাই না কিন্তু বোঝার জন্য বানাই। আমাদের দেশে একটা বিশাল পেরেশানি, মানুষ আগে দল নেয় এরপরে ব্যক্তি নেয় এরপরে হক চিনতে চায়, আগে তো মাথার ভিতরে ব্যক্তি ঢুকে রাখছে দল ঢুকে রাখছে কিন্তু হকটাকে ওই স্তরে ঢুকে নেয় যে স্তরে ব্যক্তিরে আনছে এবং দলটারে আনছে, যেই হোক আনার কারণে কি হয়েছে, এখন হক আসলে ব্যক্তির বিরুদ্ধে গেলে দলের বিরুদ্ধে গেলে এই হকের বিরুদ্ধে সে বিদ্রোহী হয়, একবার এমন বিদ্রোহী হয় যেটা কল্পনা করা যায়, একজন মুসলমান তো দূরের কথা একজন আওয়ামী লীগের বিষয় এটা কল্পনা করা যায় না যে এত বিদ্রোহী হতে পারে দিনের বিষয়, কথা বোঝেন নাই, সাধারণ একবারে দাড়ি রাখছে টুপি রাখছে আল্লাহরে পাইতে চায় এই লোকটা হকের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, কারণ সে আগে খেয়েছে কি ব্যক্তিরা খেয়েছে এরপরে খেয়েছে কি দল খেয়েছে, আমি গ্যাস্ট্রিক হয়ে গেছে যে কোনো খানায় দেয় এটা গ্যাস্ট্রিয়া ঝামেলা আর কোনো খানা খাইতে পারে কথা রাখ করে কি খেতে পারে না কোনো খানা খেতে ও চিনছে আগে কারে ব্যক্তি আর দল দে চিনছে, চিনার কারণে আর হক ওর উঠতে যায়, হকটা ওর কাছে না হক হিসাবে ধরে দেয়, এই জন্য সে মাঠে নেমে যায় হককে প্রতিহত করার লেখা, মনে করে যে হককে দুনিয়াতে খতম করতে পারলে সে শহীদ হইব আর জান্নাতে একবারে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকে, ওর হলো মনোভাব এটা দাঁড়াচ্ছে। এই মরজ আমাদের অনেক বেশি, আমরা আরবের অনেকের সাথে কথা বলে দেখছি, একবারে প্রথম দেখা যায় বাস আমগুলোর কথা কইতেই নারাজ, এই লোকগুলো মানে শিরকের সাথে যুক্ত, মিদাতের সাথে যুক্ত, আকিদাতান জাহমিয়া, দেওবন্দি শুনলে ওদের দিলের ভিতরে এই কথাগুলো আসতে থাকে, একবারে শিরকের সাথে যুক্ত, মাজারে যায় পূজা করে আর আকিদা নষ্ট, ভাই আশা এরই মাতুরিদির কোনো একটা হইব। আর এটা তো একটু যারা ভদ্র এরা, আর যারা একটু আগে করা তো পুরো ডাইরেক্ট জাহামিয়া, তারপরও একটু কথা বলতে গেলে শুরু করলে যখন দলিল আনা যায় আন্তরিকতার সাথে, তো দলিল আনলে আস্তে করে মাথা নত করে নিজের অসহায়ত্ব প্রকাশ করে, আলেমরা তো করেই সাধারণ মানুষও করে, সাধারণত আমাদের দেশে কোন না কোন সবই আছে, গোরা সাধারণ মানুষ বেশি হয়, কি মানুষ আরো এটা এই নিয়ম ছিল যে গোরা সাধারণ মানুষ কি হয় বেশি হয়, আর যারা বিচক্ষণ জ্ঞানী ওরা গোরা কম হয়, ওরা গোরা কি হয় কম। পবিত্র কোরআনের ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল আহরাব আশাদ্দু কুফরা ওয়া নিফাক ওয়াজদারু আল্লাহ ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূল, আল্লাহ তাআলা বলতেছেন মরুচারী যারা, গ্রামীণ লোক যারা, কি লোক অরিজিনাল গ্রামীণ যারা, আশাদ্দু কুফরা, এরা এদের কুফুরটা একবারে প্রচণ্ড আকারে এটা ছাড়তে পারে না, অর্থাৎ আশাদ্দ কুফরা মানে অন্য সব কিছু এই কুফুরের কাছে বাড়ি খেয়ে যায় ঠিক না, আশাদ মানে এরা সবচেয়ে শক্ত, অন্য যা আপনি বলেন না কেন আর কুফুরের সামনে গিয়ে ওটা বাড়ি খেয়ে ভেঙে সুলমান হয়ে যায়, কিন্তু আর কুফুর ঠিক থাকে, আশাদ্দ কুফরা মনিফা ওরা কপট অনেক বেশি, গ্রামীণ লোক ওরা আপনার সামনে আপনার পক্ষে করবো আবার অন্য জায়গায় যে আপনার বিপক্ষে করবো, এরা সাধারণত আরবের যারা বধূ গ্রামীণ লোক অরিজিনাল গ্রাম্য বাংলা ভাষায়, এদের এটা সমস্যা যে ওরা কুফরিটা ওদের ভিতরে অনেক প্রচণ্ড, আরেকটা হলো নেফাকের ক্ষেত্রে ওরা মানে শক্ত, কপটতা গ্রামের মানুষ ছাড়তে পারে না, এটা আগে বুঝতাম না, আগে আমরা যেহেতু গ্রামে ছিলাম গ্রামের মানুষের মনে করতাম পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আমাদের সামনে বহু দৃষ্টান্ত থাকতো একজনের আগুন লাগলে সবাই দৌড়ে যায়, সত্য কথা যায় গ্রামে একজনের বিপদে পড়লে সবাই দৌড়ে আসে আর শহরে ভিডিও করে, শহরে কী করে একজন অ্যাক্সিডেন্ট করছে লঞ্চে তো পড়ে গেছে ওরা ভিডিও করে, দেশ গ্রামে কী করে আগাইছে, এটা সত্য কথা, এই কারণে ধোকা ছিল যে গ্রামের মানুষ কত ভালো বিপদে আপদে সবাই দৌড়ে আসে আর শহরের মানুষ খারাপ লোক, পাশের ফ্ল্যাটে ডাকাতি হলেও কেউ খোঁজখবর নেয়, কিন্তু বাস্তবে যে আশাদ্দু কুফরা মানে শহরে বহু মানুষ বেদাত ছেড়ে দিছে, বেদাত ছেড়া সঠিক দিনের চর্চার কারণে সে সঠিক দিন গ্রহণ করছে, ভুরি ভুরি উদাহরণ ভয়াবহ বেদাতটা ছিল, ভয়াবহ দিন বিরোধী কর্মকাণ্ডে ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ার দাওয়াতের মাধ্যমে বহু মানুষ বেদাত ছেড়ে দিছে, আছে শহরের বহু লোক, বহু এডুকেটেড পার্সন আছে এরা এই আলোচনা শোনার পরে নিজেদের অবস্থান পরিবর্তন করছে, কিন্তু গ্রামে আপনি যা যতই বুঝান ওই যে ল্যাংডার পাগল ছিল এখন ল্যাংডারই পাগল, ও যে আগে আট্রসি ছিল আট্রসি আসাদ্দু কুফরা, ঝাড়বো না ঝাড়ার কোনো সুযোগই নেই, অনিফাকা নেফাকের ক্ষেত্রে ওরা একবারে ভয়াবহ,
একবারে আপনার সামনে বিচার চালিয়ে সব আপনার কথা বলবে, আপনার পক্ষের লোক মনে হবে, ঠিক বিচারে যায় আপনার বিপক্ষে হয়ে দাঁড়ায়, একবার ডাইরেক্ট আপনার বিপক্ষে দাঁড়ায়, কোনো টেনশন ছাড়া। এমনি দেখা যায় অনেক আন্তরিক, কিন্তু আপনি একটা বাড়ি তুলতেছেন, ওই বাড়ি তোলা দেখা ওর বুক এমন জ্বলা শুরু হয়েছে, যারাই পায় গল করছে এর এখন বাড়ি বানায়, ওর বাপে আমাদের বাড়িতে কাজ করছে এখন বাড়ি বানায়, বুঝে বাড়ি বানা অনেক সহ্য হয়, উপরে দিয়া চাষা কয় বাতি যা কয় হাসি দেয় আর বৃত্তি দিয়া এই বাড়িটা ধ্বংস হয়ে গেল, বাসে এমন ঝামেলা। দিন ছাড়ার ব্যাপারে এক নম্বর, কি ছাড়ার ব্যাপারে, দিন ছাড়ার ব্যাপার, মানে যতই ওরে বুঝান দিন, যতই ওরে আমরা বুঝান যেই রুসুম দেওয়া চলছে ওটা চলবই, ওর বাবা যা করছো এটা ছাড়তে অনেক কষ্ট, যেই রুসুম চলতেছে এই রুসুম আর ছাড়তে পারবো না, ওই সমস্যা ছাড়বো না, ওইটা ধরবো, পকেটে পয়সা না থাকলেও বাবা মরে গেছে এখন একটা গরু খাওয়াইতে হইব, প্রয়োজনে যাকে যেমন বেচেও খাওয়াইব, তবু খাওয়াইব, ওই কথা মানব না, শহরে অনেকটু বুঝান গেলেও পরে বুঝান যাবে। যাই হোক, আমরা এটা আলোচনা করতেছি না, আমরা বলতেছি না যে আরবের যারা গ্রামীণ লোক বা বাংলায় বললে গ্রাম্য লোক, কি লোক, গ্রাম্য লোক অরিজিনাল যারা, এরা কুফুর ছাড়তে পারতো না, নেফাক ছাড়তে পারতো না, আর শরীয়তের কথা সীমালঙ্ঘন করতে এরা সবসময় আগানো থাকত, সবসময় মা মজাব না আলেহি আবানার উপর থাকত, রসম রেওয়াজের উপরে থাকত, তো আরবের কথা। কিন্তু বাংলাদেশে দোনো দল এমন, মানে দোনো দল যারা জ্ঞানী এরাও এমন, যে যেটা বুঝছে ব্যক্তি থেকে যেটা বুঝছে দল থেকে যেটা বুঝছে ওটা ছাড়তার না, সে যেই যেইভাবেই হোক, এই সিফতটা বাংলাদেশে কাদের ভিতরে পাওয়া যায়, একবারে যারা শিক্ষিত এবং দাড়িওয়ালা টুপি পড়ছে এরাও আরবের যারা আল আরাব এদের মতোই, দলিলের কাছে মাথা নত করবে এই মনোভাবই নাই, কেউ ছাড়তে পারে না, একবারে দলিলের সামনে মাথা নত করবে এই মনোভাবই নাই, মাঝে মাঝে তো এমন মনে হয় যে যত বড় যোগ্য এ তত বড় ঘাড় হয়ে যায় মাঝে মাঝে, সবার বেলায় না অনেকের বেলায় এমন, কিন্তু আরবে যারা বুঝবেন এরা বুঝত, আর যারা বধূ এরা বেশি ব্যাপকভাবে সমস্যা করত, কিন্তু আমি বললাম আমাদের দেশে এই সমস্যা সাধারণ গ্রামীণ লোকদের ভিতরে বিষয়টা কি না, শিক্ষিত মানুষ পরিচয় দিনদার, সে আগে ব্যক্তি চিনছে অথবা আগে দল চিনছে, চিনার কারণে এখন এই ব্যক্তি অথবা দলের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুস্পষ্ট অকাট্য কোনো কথা আছে সেটা নিতে পারবো না, ও আজিদার ওয়াল্লাহ আলাম হুদুদা মা আনসালাল্লাহ আলা রাসূল, এটা পদ্ধতি, ওর দল ছাড়বো না, ব্যক্তি ছাড়বো না, কারে ছাড়বো, কথা বলে না, একবার আল্লাহর দিন ছেড়ে দিব, চোখ বুঝে ছেড়ে দিল ইল্লা মাশা আল্লাহ, কিছু মানুষ তো আছে ওটা আরেকটা, এটা আল্লাহর দয়া, যাই হোক আল্লাহ আমাদেরকে মাফ করুক। যেই কথা বুঝাইতেছিলাম যে একজন মানুষ স্বাভাবিক একটা ভদ্রতার সীমানা আছে, ভদ্রতার সীমানাও ক্রস করে অথচ সে নিজেকে দিনদার দাবি করে, তো দিনদার দাবি করার পরে তার ব্যক্তি অথবা দলের বিরুদ্ধে কথা যাওয়ার পরে সে রাগ হয়ে গেছে, কারণ আগে দিলের ভিতরে কি ঢুকেছে, ব্যক্তি আর দল এমনভাবে ঢুকেছে এখন গ্যাস্ট্রিক হয়ে গেছে, এখন যেই ভালো খানা খায় ওটা আর ঢোকে না দিলের, ওটাই সমস্যা। এই জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার কাছে এই প্রশ্ন অনেক বড় করে আসছে, একবারে সাহাবাদের একদল এই প্রশ্ন করছে কাকে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা নকে, তলহা জান্নাতি কিনা, হ্যাঁ জান্নাতি, জুবাইর জান্নাতি কিনা, হ্যাঁ জান্নাতি, তলহাও জান্নাতি জুবাইরও জান্নাতি, এদেরকে জান্নাতি হওয়ার ঘোষণা কে দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন,
একবারে সবচেয়ে উচ্চাঙ্গের আয়েশা দিন ফজিলত আছে না নেই? আছে। তা আপনি এদের বিরুদ্ধে অস্ত্র ধরবে? তালহার বিরুদ্ধে, জুবাইরের বিরুদ্ধে, জান্নাতি এত বড় বড় সাহাবাদের বিরুদ্ধে, উম্মুল মুমিনিন আয়েশার বিরুদ্ধে অস্ত্র ধরবে? আমরা এদের বিরুদ্ধে অস্ত্র ধরবো কেমনে? তখন আলী রাদিয়াল্লাহ ধমক দিছে, কি দিছে? এ আরিফিল হক তারিফ আহলা, তুমি যেই পদ্ধতিতে হক চিনতেছো এই পদ্ধতির হক চিনে না। হক চিনার তরিকা এটা না যে আগে তলহারে নিবা, জুবাইরে নিবা, এরপরে উম্মুল মুমিনিন আয়েশারে নিবা, এরা যে এই দলেই থাকবো তুমি ওই দলেই থাকবা, এই গতিতে হক চিনার নিয়ম না। এই গতিতে হক চিনতে হয় না। এখানে তুমি হক চিনার যে গতি, এই গতি ঠিক নাই তোমার। হক ব্যক্তি দিয়ে মূল্যায়ন করতে হয় না, আগে হক চিনতে হয়, নিজের ভিতরে যোগ্যতা থাকতে হক কি, এরপরে হকের পক্ষে কে আছে ওটা তোমার নির্ধারণ করতে হয়। এ আরিফুল হক তারিফ আহলা, আগে দেখো তুমি দুইজনের বিষয়বস্তুর ভিতরে আমার বিষয়বস্তুটা হক না ওনাদের দাবিটা হক। যদি আমার বিষয়বস্তু হক, এরপরে ঠিক করো আমি আহলে হক কিনা। তুমি যদি আগে এদেরকে বাস জান্নাতি হিসাবে নির্ধারণ করো, তাহলে ওরও না আগে ঠিক করো আমিও তো জান্নাতি। হুজুর বলে নাই কিন্তু ঘটনা কি, আমিও তো কি জান্নাতি। কিন্তু তোমার তরিকা এটা হওয়া দরকার যে তুমি আগে হকটা চিনো, বিষয়বস্তুটা চিনো কোনটা হক, এরপরে তুমি ঠিক করো আহলে হককে, যে হক কার পক্ষে আছে, কার পাল্লায় আছে, তাহলে তুমি চিনবা না হচ্ছে চিনবা, ঝামেলা করো। এরিফিল হক তারিফ আহলা, এটা নিয়ম। আগে হক চিনবো না, হক চিনবো কিন্তু কালিমাই শুদ্ধ করে পড়তে পারে না। এ কোরআন, এই যে একজন যারা একবারে সবচেয়ে ভালো অনেক মানুষ পোলাডারে স্কুলে পড়াইছে, এ কোরআনের শিক্ষা কি দিছে? 500-1000 টাকা দিয়া বাস নিয়া মাশাল্লাহ হুজুর, আমরা আল্লাহরে ভালোবাসি, কোরআনরে ভালোবাসি, কোরআনের লেখা মুসলমান কি সম্ভব? কোরআনরে অপমান করছে না জীবন, আমরা অন্য কোনো গুণা না করলে এই কারণেই তো জাহান্নামে যাওয়া লাগবো। আপনি 10,000 টাকা দিয়া হায়ার বেদ পড়াইছে, হেও সারে যে ইজ্জত করা, আর হুজুরে 500 টাকা দিতে কয়েকবার গুনছেন যে 100 টাকার একটা নোট বেশি গেছে নি, তাও আবার বেশ পোলায় পড়তেছে কি পড়তেছে না, পোলায় ফোন দিয়ে হুজুরে কেছে, হুজুর আজকে আসার দরকার নেই, আজকে মায় ওখানে যাব, বাবা ওখানে যাব, আপনারা ভাবছেন যে হয়ে গেছে। তো এর চেয়ে বড় কোরআনের এহানাত আর কি করছেন আপনি? আমার কাছে কোরআনের শিক্ষা কোন স্তরে? আমাকে মাফ করে দিয়ে যে এর চেয়ে বেশি আসলে কোন স্তরে আপনি কোরআনটা রাখছেন? যারা কিছু না কিছু পড়তে রাখছে কোরআনের শিক্ষা ওই স্তরের, যে হায়ার বেতের জন্য 10,000, এরপরে টিচারের কি ইজ্জত, টিচারের ডেকে ডেকে খুঁজে মাসের আগে বেতন দিয়ে দেয়, আর এই বেচারা 2 মাইল দূরে তাইটা যায় প্রত্যেক দিন নিতে হয়, এরপরে বেটারে গণ্যে গণ্যে 500 টাকা দিয়ে কব পোলারে কি বানা লাগছে? অনেক বড় কোরআনের শিক্ষা দিয়ে দিস, যে হুজুরে 500 টাকা গেছে হুজুরের তো কোরআন শুদ্ধ না, ও তো আলহামদুল জায়গা আলহামদু কহ, এই আলহামদু কয়া যতদিন আপনার মেয়ে নামাজ পড়ছে আপনি তো মনে করছেন নামাজ হয়ে গেছে, কিন্তু নামাজ তো হয় না, নামাজ নষ্ট হয়েছে, নামাজ নষ্ট হয়েছে। এই ধোকা থেকে মরণ পর্যন্ত উত্তরণের সুযোগ হয় নাই, মনে করছেন নামাজ ঠিক হয়েছে, আর আরেকজন কোরআন পড়ায় না কিন্তু পরে বুঝছে, পরে সব ছেড়ে এখন কোরআন শিখতে আসছে, পর কোরআন শুদ্ধ হয়েছে, নামাজ শুদ্ধ হয়েছে, দিন শুদ্ধ হয়েছে, আর আপনি এটা নিয়ে বয়ে রয়েছে যে এটা কি সালাতের মতো, হইলে হইলো না হইলে না হইলো, আবার সালাদ বেশি দাম হইলে এটা খাওয়া যায় না, আর এরা মনে করছে এরা পোলারে কোরআন শিখেছে। এই জাতি হক চিনবো কি করে? হক চিনার যোগ্যতা দরকার নেই? হক চিনার যোগ্যতা, হক চিনার যোগ্যতা ছাড়া হক চিনবো কেন? তার যদি আহলে হক নির্ধারণ করতে হয় তাহলে তার হককে কোন স্তরে চিনতে হবে কথা তার জানতেই হবে। ও হক চিনবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, লা ইলাহা কি জানি পরে, আমরা ভুল কোয়াটা ধরুন কোন জায়গায় ধরুন, লাতে ভুল ধরলে ইলাহাতে মানে উল্টা কয়ে যায়, আবার ইলাতে আইলে আবার লা উল্টা কয়, আবার হাতে আইলে আবার কুই জায়গা খুঁজেই পাই না, তো আরে ধরতে ধরতে হয় কালিমা শুদ্ধ করে পড়তে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি যে উচ্চারণ করে আমরা তো বুঝি না, বুঝি না তো মুসলমান, এরা মানে এক একজন এত বড় গবেষক দুনিয়ার সবাই এটা কাফের বিমান সব বানাইতে পারে এই সমস্ত লোকগুলো, এর পরিচয় কিন্তু কালিমা শুদ্ধ করতে পারে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এরপরে কোরআনের মেসেজটা জানে না, দিনের মেসেজটা জানে না, কি পরিমাণ আকায়েদ আমার জানা জরুরি, আর বর্তমান যুগ অনুযায়ী আরও কী কী সাইটগুলো জানা জরুরি, এটা নিয়ে কোনো দিন ভাবেও নাই, ওর দাদায় ভাবে নাই, না ভাবতে না ভাবতে মরে গেছে, ওর বাহেও ভাবে নাই, অয়েও ভাবে নাই, এইভাবে অভাবের ভিতরে সবার সংসার গেছে। যে এরা ইমানের মৌলিক বিষয়গুলো জানতো না, দিনের মৌলিক বিষয়গুলো জানতো না, মরণ পর্যন্ত নামাজের কেরাতি শুদ্ধ করে নাই, অন্যান্য ফরজ তো জানেই না, হয়তো ইমাম সব মাঝে মাঝে সৌসেজদা দিলে সমালোচনা করে হুজুরের নামাজে কোনো মনোযোগই নাই, হয়তো সুরাই পারে না আর হুজুরের নামাজে মনোযোগ নেই, এটা নিয়ে অর্থ টেনশন। এমন এক আকাইমা জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমরা হালত বুঝে একবারে একটা পুরো মজমার ভিত্তি ইমাম সব না থাকলে নামাজ পড়ানো একজন লোক নাই, এই জাহেলগুলোর নামাজ হয়? ইমাম সব না থাকলে যে মসজিদের ভিতরে নামাজ পড়ানোর মতো যোগ্য লোক পাওয়া যায় না, ওই মসজিদের মুসল্লিরা সবাই নামাজ হইতেছে এই কথা কেউ যদি ফতোয়া দেয়, ওর মতো পাগল বা ওরে পাগলা কারোতে রাখা ছাড়া কোনো উপায় নেই, পাগল ওই ফতোয়া কেমনে দিল? কারণ নামাজের কেরাত শুদ্ধ করা এটা সবার জন্য তো ফরজ, তো শুদ্ধ কেরাত দিয়ে নামাজ পড়ান যায় না, প্রত্যেক মুসল্লির ইমামতির উপযুক্ত হওয়া দরকার। এই মাসলা তো সহজ মাসলা, এই মাসলার অনুভূতিও কোনো দিন জানে না এই ইমাম সব নাই, এখন যদিও ভুলে একজন মনে করছে পারে, পরে দাঁড় করে দেওয়া হয়েছে, ওই সুরে ফাতেহা যা পড়ছে এই সুরে ফাতেহা যদি কেউ শোনে জীবনে, ভালো করে বুঝেন যে শোনে জীবনে ওই এলাকায় আইব, যে আল্লাহ তোমার সবচেয়ে দামি সুরের এইভাবে বিকৃতি করছে, যদি ওর এই সুরে ফাতেহার মহব্বত থাকে তো উপস্থিত নামাজের ভিতরে সৎকর্ণ দিব, পাগল তৈরি কি পড়স পিছনে নাই, জাতির জনকের লেগে মোহাম্মদ একটু নাম বাদ্দা দিলে দোয়া একটু ভুল করলে ওটার পুরো অবস্থা কেড়েছে, আর ওই সুরে ফাতেহার লেগে যদি মোহাম্মদ থাকতো অন্তত কে স্তত্ব এটা হইতো, ও হয়তো থাপড়ায় বের করতো, তুই কী করস ঝামেলা ঠিক কর, আপনি আমার কথা বুঝতেছেন? এই জাতি হক চিনার যে এই জাতির যোগ্য হওয়া দরকার, সবাইকে হুজুর কেমনে বুঝো কোন দল হকের উপরে কোন মত হকের উপরে, আপনি বুঝবেন কোথ থেকে? মিয়া বুঝার জন্য আগে তো আপনার পুঁজি থাকতে হবে, পুঁজি থাকলে একটা কোলে বুঝবেন, এখন পুঁজি নাই, আপনি কিছুই চিনেন না, হক তো চিনতে হয়। পবিত্র কোরআনে হকের সাথে চিনার মাসলা আছে, কিসের মাসলা? চিনা এমন জিনিস যে চিনার যোগ্যতা প্রত্যেক ব্যক্তির ভিতরে থাকে, কথা না হকের সাথে কিসের মাসলা আছে? আরিফতের মাসলা, চিনার মাসলা, ইয়া আরিফুনা হু কামা ইয়া আরিফুনা আবুনা, যে এতটুক চিনার মাসলা ইহুদিদের ভিতরে ছিল, মুসলমান গুরুত্ব চিনার মাসলা, চিনার পরে মানার মাসলা আসে, এরপরে মানার মাসলা হওয়ার নাম শুরু হয় মুসলমান দিয়ে, মুসলমানই কি যে মানে, মানে আগে চিনে এরপরে কি করে মানে, যাই হোক হক চিনার বিষয়, চিনার জন্য সবাই চিনতে পারে, যেটা উম্মি অক্ষর জ্ঞান নেই সেও চিনে, যার অক্ষর জ্ঞান আছে সেও চিনে, চিনার মাসলা কি? আম চিনে, কাঁঠাল চিনে, জাম চিনে, চিনে না মানুষ? এক্ষেত্রে অনেক সময় শিক্ষিত মানুষের চেয়ে যারা পড়ালেখা কম জানে ওরা আরও বেশি চিনে, বহু শিক্ষিত মানুষ আছে মাছ চিনে না, দেশি মাছ আর চাষের মাছ বেশ লাগা দেয়, কিন্তু যে লোকটা এই সমস্ত পড়ালেখা করে না ওরা চিনে, তাই দিন চিনতে হয়, হককে চিনতে হয়, এই কথাই আলী রাদিয়াল্লাহ এ আলিফিল হক, এই আর মারিফত যে শব্দ এটা মানে হলো এই চিনার যোগ্যতা আল্লাহ সবাই এনে দিছে, এটা বড় আলেম দেব, বড় হাস্তি দেব, বড় যোগ্য দেব, না 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 না, এ আরিফুল হক এটা চিনতে হবে, চিনার যোগ্যতা সবার ভিত্তে আছে, অনেক সময় যাদের অক্ষর জ্ঞান কম এরা আরো বেশি চিনে, এরা আরো কি চিনে? বেশি চিনে। তো আমার কাছে বুনিয়াদী বিষয় যদি জানা থাকে যে আকীদা এবং বিশ্বাসের মৌলিক বিষয় আমি জানি এবং ফারায়েজ পরিমাণ যেটা আমার জানার ওটা আমি জানি, যখন আমি জানি চিনি তখন আমারে কেউ বিভ্রান্ত করতে পারবে না, কথা বুঝে? ইমানের ভিতরেও এই চিনার মাসলা আছে, মাঝে মাঝে বলি ইমানের একটা জিনিস হলো ইয়াকিন, কি ইয়াকিন? ইয়াকিন কারে কর, একটা উদাহরণ দেয় ছাত্রদেরকে, যে উদাহরণ হলো দেশ গ্রামের মানুষ এরা তো ফল ফসল বেশি চিনে না, চিনে না, তাই মনে করেন এরা হাতে একটা আমলো বয়ে রয়েছে আর পৃথিবীর সব পিএইচডি ডিগ্রিধারীরা
তারে যে সালাম দিয়ে গেছে, চাচা আমরা বইরেছি, চাচা আপনি এই যে এত বড় একটা জামগুড়া লোক বইরেছে, কারণ দেখি চাচাই কি কথা মেনে নেব। এর কাছে পরিচয় দেওয়া হয়েছে যারা কিন্তু সবাই পিএইচডি দাঁড়ি, সবাই মিললে আমরা কি কইতেছে জামগুড়া কইতেছে, আর চাচা এদের দিকে তাকে হাসতেছে আর বলতেছে আমি ডিসিশনটা ঠিকই নিয়েছিলাম। চাচা কি ডিসিশন সঠিক নিয়েছে, আমার পোলাটা রে আমি স্কুলে দেই না, এটা আমার লোকে কাজের লেগে রেখে দিছে, তো স্কুলে গেলে তো এটা পাগল হইতো, এই যে আমরা জামগুড়া করতাম, আল্লাহ দয়া করছে যে আমি এটা পাগল বানাই না। এই যে এটার ইয়াকিন, এটার মারফত আছে, এটার পরিচয় জানা আছে পুরোপুরি, এই পরিচয় জানার কারণে এখন সারা দুনিয়ার সব শিক্ষিত মানুষগুলো যদি তাকে বুঝায় চাচা এটা আমনা এটা জামগুড়া, ওই চাচা বুঝতেছে এটি সব পাগল হয়ে গেছে, আমি বেঁচে গেছি জীবনের ক্ষেত্রে যে আমার পোলাটার এমন পাগলের দলে অন্তর্ভুক্ত করাই নাই। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার পোলাটারে কী বানায় নাই, পাগল বানায় না, এটা বলবে, এটার নাম মারেফাত, এটার নাম ইয়াকিন। তো দিন আর ইমান এইভাবে চিনতে হয়। সারা পৃথিবীর সব শিক্ষিত সব ডিগ্রিধারীরা আইসা যদি আমাকে বলে এটা না হোক, আমি বলবো তুই বেটা পাগল, আমিও বাঁচছি আমার পরিবারও তোর থেকে বাঁচছে। ইসকা নাম হ্যাঁ এ আরিফের হাত তা আরিফ আহ, এর নাম হলো হককে চিনো। চিনার পরে সারা দুনিয়া যদি বলে এটা না হোক, সারা বিজ্ঞানীরা বলে এটা না হোক, সবাই মিল্লা এই কথা বলে এটা না হোক, আপনার দিলের ভিতরে এই কথা বসা আছে, আপনি তো এটার পরিচয় জানেন। সারা দুনিয়া যদি আমরা জামগুড়া বলে, আপনি বলবেন ওরা পাগল, আমি চিনি, আমি এই জন্য পড়ালেখা না করে আমিও পাচ্ছি আমার পোলায়ও পাচ্ছি। আরিফিল হক, হককে এইভাবে চিন্তা। যাই হোক ভাইয়া আমারে মাফ করে দিয়ে, আমি বললাম যে হককে চিনতে হয়, হককে চিনতে হয়। ঘরের পরিবারের সবার আগে যোগ্যতা যেটা দাঁড়ায় সেটা হলো আমার ছেলেকে আমি হক চিনামু, আমি ওরে যেভাবে দুনিয়া চিনাই এইভাবে দিন চিনামু, এর চেয়ে বেশি চিনামু দিন। যখন আমার জিম্মাদারি ওরে দিন চিনাম, এরপরে দুনিয়া চিনাইলাম না না চিনাইলাম, আল্লাহ জিগাইব না আমারে ওরে কি চিনাইছ, ওরে দুনিয়া চিনাও না, এটা আল্লাহ জিগাইব, কিন্তু দিন না চিনাইলে অবশ্যই আল্লাহ জিগাইব। তা আমাকে আমার একজন সন্তান আল্লাহ এই অবস্থায় দিছে, ওই সন্তান বলতে পারতো না, আমি ওরে বলা শিখাইছি, হাঁটতে পারতো না হাঁটা শিখাইছি, চিন্তা করতে জানতো না আমি চিন্তা করা শিখাইছি, অনেক কিছুই বুঝতো না আমি ওকে বুঝ শিখাইছি, কিন্তু আমি হককে চিনাই নাই, তাহলে সন্তান রে আমি তো আসলে অন্ধ বানাইছি। তো আমাদের দেশ অনুযায়ী আমি ভয় পাই যে একটা জিনিস উদাহরণ দিলে কোনটা কার গায়ে লাগে, কে আমল্লা খেপে, অথচ আমি শাখাগত বিষয় বলতে চাই, কিন্তু এই কথা বুঝতে হবো আমাকে যে আমার নিজের হক চিনতে হবো, আমার সন্তানের হক চিনতে, এমন না যে আমি ব্যাস তাবলিগের কাছে যাই আর তাবলিগের বয়ান শুনি না, ইস জীবনটা নষ্ট হয়েছে, আজীবন তাবলিগে লাগানো দরকার আছে, আসলে ব্যাপারটা কী করছে, এরপরে গেছে খানকার এক বয়ানে, ইস আগে যা করছে করছে, এখন নতুন করে মুসলমান এলো, হ্যাঁ আছে এমন বক্তব্য অনেকের, এখন নতুন করে কী হয়েছে মুসলমান, সত্যি আপনি নতুন করে হয়েছেন, আমরা কী করব, মুসলমান নতুন করে হলে তো ঝামেলা, নতুন করে কেউ মুসলমান হয় এটার অনেক কারণ আছে, কিল লেগে আসে। এরপরে কিছুদিন পরে আবার যায়া আরেক দলের সাথে যোগ দিয়েছে, না রে তাবলিগ খানকে দিয়ে হবো না, আসলে তালিমই সব, আসলে কী সব, যেখানেই যায় ওখানেই সবের লাগে লাভবাহিক কর, এটা কোনোদিন আহলাকের পরিচয় হয় না, সে কোনোদিন এই অবস্থান গ্রহণ করতে পারে না যে এটাই ঠিক এটাই ব্যাটিক, না তুই ঠিক ব্যাটিক আগে ঠিক করস নাই, ঠিক করস নাই দেখা ওটারে ব্যাটিক বানাইছিস, যেটা ঠিক ওটা কি আবার ব্যাটিক হয়, তার মানে আমার যে এই ফায়সালা আমি যে প্রথম বলছিলাম তাবলিগই ঠিক অন্যরা ব্যাটিক, এই ফায়সালা ভুল ছিল, আসলে ভুল অন্য জায়গায় না, ভুল আমার মাথার ভিতরে ছিল, ভুল আমার মাথার ভিতরে, আমি হকটা ঠিক করি নাই। এখন যেই আমাকে ডাক দেয় ওর কাছেই আমি ডাক, মানে ওর ডাকেই আমি সাড়া দেই, আরবিতে এটা প্রবাদ আছে লা তারুদ্দা ইয়াদ আল আমিস, যেই হাত বাড়ায় তার হাতকে আমি ফিরিয়ে দেই না, আসে ওয়েলকাম লা হাওলা ওয়ালা কুওয়াতে, এমন হালত হয়ে গেছে, কারণ ওই বেজি হয় না মরণ পর্যন্ত ভিত্তি নাই যে হকটাকে চিনছে, আর হকের কারণে সে দল ব্যক্তি ছাড়তে পারে, এই হিম্মতওয়ালা এক জাতি যদি না করতে পারে আল্লাহর কসম এই জাতি ইমান নিয়ে মরতে পারবে না, পারবে না ইমান নিয়া, এই জাতি দুনিয়ার স্বাভাবিক মানুষের কথায় যদি ধোকা খায়, ইবলিস যার দুনিয়ায় হাজারো মানুষে ধোকা দিয়ে অভ্যস্ত, হাজারো আলেমরে ধোকা দিয়ে অভ্যস্ত,
এই অভিজ্ঞতার যে বিশাল বড় ঝুলি, এই মরণের সময় পূর্ণ শক্তি নিয়ে ইবলিস যখন তাকে হকটাকে নাহক হিসাবে পেশ করব হাজার মাধ্যমে, তখন আপনি কি করে চিনবেন? যদি আপনার হকের মারিফত না থাকে, আপনি এখানে আল্লাহ গেছেন, তখন কি করে কত বেশি আল্লাহ ইবেন কর? এই জন্য এই মেজাজ তৈরি করতে হবে। আগে কারে চিনো? আগে হক চিনো। আলে তাহলে এই কথা বলছে, এ আলিফের হাত হক চিনা, তুমি ফয়সালা করো হক কার পক্ষে। মানুষ ভুল করতে পারে, নবীর পরে যে কেউ ভুল করতে পারে, আমিও করতে পারি ভুল, তালহাও ভুল করতে পারে, করতে পারে ভুল, কিন্তু হকের ক্ষেত্রে তোমার সিদ্ধান্তটা সঠিক থাকতে হবে। হক যেটা ওটা নিয়ে থাকতে হবে, হক নিয়ে থাকতে হবে, হকের বাইরে যাওয়া যাবে। এরপরে বাস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম একদল আরেক দলের বিরুদ্ধে যে নামছে, এই বিষয়টা মানুষ বোঝে না, কয় খবরদার এই বিষয়ে আলোচনা করা যাইব না। ইতিহাসের কোন কিতাব আছে যেখানে এটা আলোচনা নাই? হুজুর এমন কোন কিতাব আছে যেটা আলোচনা নাই? আর আমার এই সবুক্তি ভাইয়া খবরদার এই আলোচনা করে না, কেন কি সমস্যা? হোনা সাহাবাদের ইখতিলাফ নিয়ে আলোচনা করা যায়, আলোচনা করলে ইমানের সমস্যা। আসলে আমরা যে আলোচনা করি এটা কোন ব্যক্তির বিষয়ে এমন আলোচনা জায়েজ নাই। আমরা কেউ রে আলোচনা করলে ওর কাপড় চুপুর যা আছে, যত কাপড় চুপুর আছে সত্য খুললে হলে তো আলোচনা তো চাহাবো না, এটা তো কারো ব্যাপারেই জায়েজ নাই। আমরা যে আলোচনা করি এটা তো কারো ব্যাপারেই জায়েজ নাই, সবার কাপড় চুপুর খুললে হলে এই জন্য কোয়া যে থাক, এটা আমাদের কারণে বলা হয়, নাহলে পৃথিবীর সব কিতাব ইতিহাসের সব গ্রন্থের ভিতরে সাহাবাদের আলোচনা নাই। এরা যে ইখতিলাফ করছে কে কি করছে না কেন, আমাদের মেজাজ হয়ে গেছে যে আলোচনা মানে হলো পিটাপিটি ঝগড়া। সাহাবা কেরাম যে মানে তরবারি নিয়ে নামছে, এই আলোচনা সব জায়গায় আছে, তরবারি হকের জন্য নিছে, তরবারি দলের জন্য নেয় নাই, ব্যক্তির জন্য নেয় নাই, তরবারি কিসের জন্য নিছে এই কথা মনেই থাকে না। সাহাবা কেরাম এই মনোভাব সবসময় লালন করতেন। এটা পরে এক মজমায় দেখবেন এই আলোচনার ভিতরে কত হুসুন আর সৌন্দর্য। সাহাবায়ে কেরামের কাছে হক সবার ঊর্ধ্বে ছিল, কিসের ঊর্ধ্বে? হক সবার ঊর্ধ্বে, ওই মনোভাব কোনো ব্যক্তি কোনো দল বার্তাই দিত না, সাহাবায়ে কেরাম সামনে আনতো না, একটু হকের উনিশ বিশ হয়েছে, আরে আমার জীবন তো হকের জন্য, আমার যৌবন তো দিনের জন্য, এই অনুভূতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, এই অনুভূতি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। নাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তালহা ফিল জান্নাহ জুবায়ের ফিল জান্নাহ, এরা জান্নাতি, এরা জানতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানেন এরা জান্নাতি, কিন্তু এটাও জানেন আমার জন্ম হকের জন্য, বাবা তুই জান্নাতে যাইলে যা, তুই জান্নাতে যা ওটা মাসলা ভিন্ন, কিন্তু আমি যেটা হক বুঝি ওই ক্ষেত্রে কোনো জান্নাতি আমার সামনে আইছে, আমি হক বলতে হকের আচরণ করতে আমি পিছপা কোনোদিন হতে পারবো না, কারণ আমি হক চিনি, হকের কদর এত, তুমি তোমার ব্যক্তি পর্যায়ে জান্নাতে যাওয়ার মনে চায় যাও, কিন্তু আমি এই হক নিয়েই বাঁচতে শিখছি, হককে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে শিখছি, কোনো ব্যক্তি কোনো দল কোনো কিছু আমার সামনে অন্তরায় না, সে তালহা হোক সে জুবায়ের হোক। আর তালহার জুবায়ের হচ্ছে রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রাসূলের জামাতা, এত ফাজাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অন্য কোন সাহাবার এত ফাজাইল বলেন নাই রাসূলুল্লাহ, এত ফাজাইল সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইলের কাছাকাছি কারো ফাজাইল না। ওই সাহাবির বিরুদ্ধে অস্ত্র ধরতে, ঠিক আছে তুমি তোমার ফাজাইল লয়ে থাকো, আমারে হক নিয়ে চলতে দাও, হকের সামনে আলীকে আমি চিনি না, রাসূলের জামাইকে আমি চিনি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেন যে হকের সামনে আয়েশাকে আমি চিনি না, আমি হক চিনি, এই হকের জন্য আয়েশার বিরুদ্ধে অস্ত্র ধরতে হলে আমি ধরবো, আমি জানি জান্নাতে আয়েশা থাকবো রাসূলের সাথে রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন জানে, কিন্তু হক আমি মিথ্যে দিতে পারি না, আয়েশা হকের পথে বাধা হইতে পারে না, জুবায়ের হতের পথে বাধা হইতে পারে না, তলহা হকের পথে বাধা হইতে পারে না, হক তার গতিতে চলবে, এই জন্য হক এখানে আসছে, নাহলে আসতো না। অনেক আগেই বিভিন্ন দলে হক ভাগ করে লয়ে যেত, যেমন বর্তমানে বিভিন্ন দল হক ভাগ করে লয়ে গেছে, প্রত্যেক দল হক ভাগ করে লয়ে গেছে, আমরা আহলে হক, আমরা আহলে হক, আমরা আহলে সুন্নাহ, সবার দামে আমরা আহলে সুন্নাহ, আখের সুন্নত কোনটা একটু বুঝাই দেন, সবই আহলে হক না হককে না, আবার আরেক দিক থেকে মানতেকের পরিবেশন সবই না হক, সবই না হক কেমন, প্রত্যেক দল প্রত্যেক দলে কয় ওরা না হক, হকুল্লাহ এই জাহালত হলো হকের ক্ষেত্রে, জাহালত কিসের ক্ষেত্রে? হকের ক্ষেত্রে, সব দল হকরে ভাগ করে লয়ে গেছে, পকেটে লয়ে গেছে, এটা আমার, আরেক দলকে হক আমার, আরেক দলকে হক আমার, এটি হক আসলে। যদি বাপমার নাম রাখে আব্দুল হক, ওই জাতীয় হক, বাপমার নাম রাখছেন আব্দুল হক, জীবনও আল্লাহরে ঠিক মতো পূজা করে নেয়, মন মতো চলে গেছে, ওর নাম হলো আব্দুল হক, ওর নাম কি আব্দুল হক, এমন লোকের অভাব আছে কত বসে। দিনকে সহিভাবে হক পকেটের মালিকানা না, হক হকের জায়গায় থাকে, নিজেরা হকের সাথে জুড়াইতে হয়, যে জুড়ায় তার পিছনে আমাদের চলতে হয় যতক্ষণ সে হকের পথে থাকে। আল্লাহ তাআলা আমাদের দিনের সহিহ বুঝদান করুন। এই জন্য হক পকেটে না নেই, হকের পকেটে সম্পদ না, সবাই হকের তাবে, আমরা হলো যে যার ব্যক্তি দলের পক্ষে হকরে কোরআন রে সুন্নারে তাবে বানাইতে থাকে। এইভাবে কবে দিন ছেড়ে দিছি কোনো খবর না, খবরই নাই। যাই হোক, আমি একটা ভিন্ন আলোচনা থেকে এখানে আইলাম যে নাম সর্বস্ব হক হইয়া, নাম সর্বস্ব আহলুসুন্না হয়ে লাভ নাই, আহলুসুন্না নাই বেদাতে ভরা নাম দিছে আহলুসুন্না, কুলবিন কি দানায় ভরা, এরপরে নাম কি বেদানা, বেদানা চিনেন না, বেদানা কারে কার, আনার রে, আনার রে আসেই তো দানা, এটা নাম দিছে কি বেদানা, সুন্নতকে পিঁড়া পিঁড়া খতম করছে, নাম দিছে কি আহলুসুন্না। হাদিসে একবারে যেই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ যুগ থেকে মাইন্না মানুষ আইতেছে হাদিস, ওই তরিকার বাইরে নতুন তরিকা আবিষ্কার করে নাম দিছে আহলুল হাদিস, নাম দিছে আহলুল হাদিস। আশ্চর্য, আমরা যাদের কিতাব দিয়া ইমাম বুখারী আলাইহিস সালামের কিতাব দিয়া আমরা মানে বড় আহলে হাদিস হয়ে গেছি, ইমাম বুখারী আলাইহিস রহমার আলোচনা জীবনীতে সবাই আছে, সবাই আলোচনা করছে হুজুর সাফি ছিল, হুজুর কি ছিল, আরে এত যোগ্য হাদিসের ক্ষেত্রে ওই লোকটাও যোগ্যতার স্তরটা এইভাবে আনছে যে যোগ্যতার স্তরটা ওইভাবে মাপছে পুরা উম্মত, এতে আহলে হাদিস না, এতে কি মুকাল্লিদ, হাদিসকে ওই তরিকা মানছে ইমাম সাফি আলাইহিস রহমার থেকে যেই মাঝহাব যেইভাবে মানার তরিকায় সেই তরিকা মানছে। আশ্চর্য, একবারে ইমাম তিরমিজি আলাইহিস রহমার অন্ধ হয়ে গেছে কান্দে কান্দে ইমাম বুখারী আলাইহিস রহমার জন্য, কার জন্য ইমাম বুখারী আলাইহিস রহমার কান্দে কান্দে অন্ধ হয়ে গেছে এত ভক্ত ওস্তাদের, অথচ ইমাম তিরমিজি আলাইহিস রহমার হাদিসও আনছে আবার মাসায়েলও আনছে কিতাবের ক্ষেত্রে, হাদিসের কোনো আলোচনার ক্ষেত্রে আপনি জায়গায় জায়গায় পাইবেন তিরমিজিতে ভরা কালা মুহাম্মদ ইবনু ইসমাইল ইমাম বুখারী এই হাদিসের ব্যাপারে মন্তব্য, আর মাসাইলের ক্ষেত্রে এক জায়গায় ইমাম বুখারী না মানেন, ওই জায়গায় আনছে সুফিয়ান সাউরির কথা, শাফি রাহিমাহুল্লাহর কথা, আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহির কথা আনছে, যে উস্তাদের জন্য চোখ কাদা করে হালাইলো অন্ধ করে হালাইলো ওই উস্তাদের মুস্তাহিদ বানাইলো না, না না এ ফিকহের ক্ষেত্রে উস্তাদের কথা আনলো না, এত বড় মানুষ, এত বড় মুহাদ্দিস, একবার ইমাম মুসলিম আলাইহির রহমা যার ব্যাপারে বলছেন ইয়া তাবিব আল হাদিস ফি আইলালিহি, হাদিসের সবচেয়ে কঠিন এবং সূক্ষ্ম যে সাবজেক্ট এটার নাম হলো হিলাল, হিলালের ক্ষেত্রে যে ডাক্তার, এই উপমা যে দিছে ইমাম মুসলিম আলাইহিস রহমা ওনার কথা মাসাইলের ক্ষেত্রে ইমাম তিরমিজি আলাইহিস রহমা আনলেন না, আমরা ওনার কথা দিয়ে আহলে হাদিস হয়ে গেছে, আর ওনাকে কেউ মানে হাদিসের ক্ষেত্রে একটা মাসলা বাইর করতে পারে ওনার সবচেয়ে সাগ্রেতে রসিদ এই উপাধি ওনাকে দেন, এই আহলে হাদিসের ধরন। যুগ যুগ থেকে যারা বড় বড় মুহাদ্দিস পুরা সিয়াসিদ্দার প্রত্যেক মুহাদ্দিসের ক্ষেত্রে লেখা আছে কে ইমাম বুখারী আলাইহিস রহমা সাফি, ইমাম মুসলিম আলাইহিস রহমা সাফি, ইমাম নাসাই আলাইহিস রহমা ও সাফি, কেউ কেউ আহমদ ইবনে হাম্বালের অনুসার, এইভাবে সবার ব্যাপারে আলোচনা হয়েছে, সবাই হাদিসকে যারা যোগ্য ফোকাহে গেরাম এরা যেই বুঝ ওই বুঝের আলোকে মানছে, আর এখন আহলে হাদিসের জন্ম হয়েছে যারা ঠিক করে হাদিস উচ্চারণ করতে পারে না এরা আহলে হাদিস, হাদিস মানে ঢঙ্গ নয় কিন্তু আহলে হাদিস, আমরা কি করো মানে নামনে হাদিস, যেই মানার সাথে ইমাম তিরমিজি আলাইহিস রহমা কো হুজুরে সাফি অথবা আহমদ ইবনে হাম্বলের অনুসরণ, অথচ ইমাম তিরমিজি আলাইহিস রহমার যোগ্যতা যদি এই যুগের সবাইকে বাচ্চা দেওয়া হয় তারপরও থেকে যাবে, এত যোগ্য লোক এত বিষয়যোগ্য আমরা কি করব, সবাই নিজ নিজ গতিতে, কেউ আহলুসুন্না কেউ আহলুল হাদিস কেউ দেওবন্দি, আরও কত কিছু আবিষ্কার, বাস সবাই এই হট পকেটে এইভাবে নিয়ে নিছে যে বাস আমি তো দেওবন্দি, মরার পরে ফেরেস্তা জিজ্ঞেস হয় তুই দেওবন্দি জাতি জান্নাতি, এই মনোভাব নিয়ে একদল বয়ে রয়েছে, আরেক দল জিজ্ঞেসে বয়ে রয়েছে মনোভাব নিয়ে তুই কোন দলের লোক, চলমনের লোক জাতি জান্নাতি, এ টিকিট কেটে বয়ে রয়েছে, এ মনে করছে বাংলাদেশে এখন যেমন যেই দল ক্ষমতা এখন নাম হইলে চাকরি হয়, মনে করছে কবরে যাওয়ার পরে যে ভাই তুই কি ঈশ্বর লোক, আমরা তো আহলুল হাদিস জাতি জান্নাতি, আরেক দল তোরা কোনডা, আমরা তো আসল সুন্নি, নরমডা না গরমডা, গরমডা জাতি জান্নাতি চলে যায়। এইভাবে সবাই জান্নাতের সিদ্ধান্ত নিয়ে বসাস, সবাই নিজেকে জান্নাতের ফয়সালা নিয়ে বয়ে রয়েছে, অথচ সাহাবাদের হালাত হইল বাস আদ রাক্তু সালা আসি না মিনা সাহাবি নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি। ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন 30 জন সাহাবার সাথে যে আমার দেখা হয়েছে, মানে একবারে ছোট পর্যায়ের সাহাবাদের 30 জনই নিজেকে মুনাফিক মনে করছে, হায় হায় আমি তো জাহান্নামী, আমি কই যাবো, আর এখানে সবাই জান্নাতি, দেওবন্দি আলারা দেওবন্দির আলাকে সার্টিফিকেট দিয়েছে তুই জান্নাতে গেছিস, জামাতিরা জামাতিকে সার্টিফিকেট দিয়েছে তুমি জান্নাতি, তুমি একামতের দিনের কাজে আসো, আর সুন্নিরা বাস সার্টিফিকেট দিয়ে দিছে তোমরা জান্নাতি, হানাফিরা হানাফিকে জান্নাতি দিয়ে দিছে, আহলা সবাই সার্টিফিকেট দিয়ে দিছে, মনে হয় এরা সবাই জান্নাতের মালিকানা কিনা নিছে, শেয়ারের ব্যবসা সবাই বাস যার যার পকেটে দিয়ে দিছে আর সবাই চিনে নিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে জান্নাতে যাওয়া যায় না, এটা জান্নাতি লোকদের সিফত না, জান্নাতি লোকদের ভিতরে এত বেশি আস্থা আসতে পারে না, এত বেশি পেরেশানি মুক্ততা আসতে পারে না, মা খাফাহু ইল্লা মুমিনুন ওয়া ওমা আমিনাহু ইল্লা মুনাফিকুন, কইছে ভয় যার ভিতরে আছে সে আসলে ঈমানদার, যে নিরাপদ হয়ে গেছে সে সত্যিকার অর্থে মুনাফিক। ইমাম বুখারী আলাইহিস সালাম কিতাবুল ঈমানে হাদিস আনছে, আপনি দেখি দেখে উল্টা দেখে। যাই হোক, আমরা বললাম এখন কি হয়েছে, ব্যক্তি দল এরা সবাই হক নিয়ে পকেটে ঘুরতেছে, এরপরে হক আইলে সবাই হকের দলের বিপক্ষে ব্যক্তির বিপক্ষে, যে লোকটা হকের জন্য আইছে দুনিয়াতে ব্যক্তি আর দল দিলের ভিতরে জায়গা দেওয়ার কারণে ওই গ্যাসের কারণে এখন আর বালোখানা পেটের ভিতরে ঢোকে না, ওটার বিরুদ্ধে বিদ্রোহ করে, আওয়ামী লীগ বিএনপিও হকের বিরুদ্ধে এই পরিমাণ বিদ্রোহী না, ওই যেইভাবে হকের বিরুদ্ধে মাঠে নামছে, একবারে মনে করছে আমি জান্নাতে যাওয়ার জন্য, ওরে মানলে জান্নাতে যাই, শহীদ হয়ে গেছে, আমি নাচতে কবো না জোরে কবো পিটাপিটি করে দুই দল শহীদ হয়ে গেছে, কিরে তোর শহীদ হয়ে গেছে কেটা, শহীদ হওয়ার যাওয়া হলো কাফের মাইরা তুই কারে মাইরা শহীদ হয়েছো, কামি আরেক মুশরিক রে মারছে, কারে মারছে উঁচে ভাই জোরে আমিন কইছে অথবা আস্তে আমিন তো মুশরিক কইছে, পরে মাইরা জান্নাত দিয়ে গেছে, সামনে চিন্তা করে, এটা হলো কোনো দল আর ব্যক্তিরে পকেটে নেওয়ার ফলাফল, দল আর ব্যক্তিকে যদি পকেটে না নিয়ে আপনি যদি হকের তাবি বানাইতেন আমাদের দেশের এই হালত পরিবর্তন করতে হইব, হক ছিনার মতো যোগ্যতা প্রত্যেক সন্তানের ভিতরে যদি না আসে ওই বাবাকে বলে দেয় খবরদার তুমি মরো না, তোমার ঝামেলা আছে, তুমি যেই কাজ দিয়ে আইছিলা তুমি তোমার সন্তানের হক চিনাও নাই, এ অবস্থায় তুমি মরো না, তুমি তো বেকার, তুমি তো আকাইম মালক, তুমি অবস্থায় যাও না দুনিয়া থেকে, তোমার সন্তান হক চিনলো না, যেখানেই যায় ওখানে লাভবাই, আবার যায় মাজারে যায় ওই ভান্ডারি গোয়া শুনে ওখানেও নাচ দেয়, আরে কি ঘটনা, সবই যদি হক হয় তাহলে হকটা আসলে কি, হকটা আসলে কি, যে হকের জন্য এত সনদের ব্যবস্থা, পৃথিবীর সেরা মানবের ব্যবস্থা, একবারে বাস জিব্রাইল আমিনে পাঠাইয়া ঘোষণা দিতে হয়, নাজালা বিহির রুহুল আমিন এ ঘোষণা দিতে হয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাআইন সাম্মা আমিন। তাহলে আগে কি রাখতে হয় কথা বলেন, আগে কি রাখতে হয়, হক না দল না ব্যক্তি, আল্লাহর আছে ব্যক্তি আর দল রে একটু কিছু, ব্যক্তি আর দল তো লাগবো আমার, কিন্তু হক থুইয়া ব্যক্তি আর দল লাগবো, হক থুইয়া লাগবো না, কথা বুঝেন, হক সহ ব্যক্তি আর দল লাগবো, এখন যদি আমরা আর অভ্যাস এটা হয় যে ব্যক্তি আর দল ঠিকবে দুনিয়াতে হকের বিরুদ্ধে আমি জেহাদ করে শহীদ হয়ে যাবো, এটা জেহাদ না অন্য কিছু, আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহিহ উজ্জান করুক। বুঝাইতে চাইছিলাম যখন ইবাদতটা যুক্তি দিয়ে প্রমাণ করার মাসলায় বলব তখন যুক্তি দিয়ে বেদাতটা সুন্দর করে প্রমাণ করা সম্ভব, ইবাদতের চেয়ে বেশি সুন্দর করে কি বোঝানো যাইব, বেদাতকে বোঝা যাবে, কারণ বেদাতের ভিত্তি যুক্তি, ইস্তেহাদ কোরআন থেকে ইস্তেহাদ করছে, হাদিস থেকে ইস্তেহাদ করছে, যে ইস্তেহাদের অনুকূলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নাই, সাহাবাদের আমল নাই, আইম্মাদের বক্তব্য নাই, এসে হাত করা এটা তো যেহেতু এটা আমি সাজাইছি যুক্তি দিয়ে এটা তো সুন্দর হবে, যেমন উদাহরণ দে দুরুদের ক্ষেত্রে মানে সালাত আলান নবী কি এটা সেরা জিকির একটা, সেরা একটা ভালো করে বলছো, এরপরে জিকির যত দাঁড়ায় করা যায়, মানুষের যে হালত দাঁড়ানো শোয়া বসা, এই তিন হালতের ভিতরে সবচেয়ে সেরা হালত কোনটা? দাঁড়ানো। কথা বুঝে দাঁড়ানো, তো দুরুদ শরীফটা জিকির আবার দাঁড়ানো হালতে করলে, আবার সবাই মিলে করলে এটা ভিতরে স্বাদই আলাদা। নামাজের একসাথে জামাতের সাথে করলে কোনো পেরেছানি মনে হয় না, জোহর নামাজ আপনি একে পড়ে দেখেন মাজা ভেঙে যাবে, আর জামাতের সাথে করলে আলাপই পাওয়া যায় না। তো জিকিরের ক্ষেত্রে সেরা জিকির একটা হলো দুরুদ, আবার দাঁড়ায় পড়া এটা, আবার নামাজ এটা একসাথে জামাতের সাথে পড়ে, নামাজ ও জিকির, দুরুদ ও জিকির, এটা সবাই মিলে দাঁড়ায় পড়বো। কথা বুঝে, আর সবাই মিলে একই ছন্দ করলে আরও বেশি বোঝা। তো সব দেখ, এটা এটা তো সত্যি বাস্তব, এটা জিকিরও বাস্তব, দাঁড়ায় পড়লেও সেরা, আবার একসাথে পড়ার ভিতরে মজাও আছে। এই যে যতগুলি যুক্তি আছে, এখন এই যুক্তিগুলো যদি আসলে আপনি ফিট করান, তাহলে মিলাদ কিয়ামের চেয়ে বড় ইবাদত হইব না। কারণ দুরুদ এইভাবে বললেই তো মজা লাগে, সত্য কথা। দাঁড়ায় পড়ার ভিতরেও স্বাদ আলাদা, এটা সেরা হালত। এইভাবে আপনি একটা কিয়াস করে বাইর করছেন, এখন গোলাম এতগুলো কিয়াস কোরআন সুন্নাহ থেকে করলেন, এটার একটার ধারে কাছে সাহাবা কেরাম গেল না। কারণ রাখি, সাহাবা কেরাম জানতো এই বিষয়ে, এই সমস্ত কী করা যায় না, যুক্তি দেওয়া যায় না। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনি যখন এই বেদাতের সপক্ষে আপনি কী আনবেন, যুক্তি আনবেন, তাহলে যুক্তিতে এটা সবার উপরে থাক। আর আমরা আগেই বলছি, এবাদত যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না, এবাদতের তরিকা যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না। এই কথা দিলে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহি দিন বুঝার তৌফিক দান করুক। আমি এর আগে যে ভূমিকা করলাম, আগে হক চিন্তা হইব, এটা কই সেই জন্য যে আমরা এক একজন এক এক ধরনের বেদাতে যুক্ত। এখন যেইটাই উদাহরণ দিই, কারণ না কারো গায়ে লাগবো, কারণ কেউ একটা নিয়ে নিছে, কোনো একটা দল নিছে, আল্লাহর আসছে, দলকে ছাড়েন, দলকে ছাড়েন, ব্যক্তি ছাড়েন, ব্যক্তি আর দলকে হকের তাবে বানান। হক অনুযায়ী ব্যক্তি থাকলে ওকে, না থাকলে স্যালুট, কালা সালাম আলাইক, বাবা আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলতে শিখেন। আল্লাহ তাআলা আমাদের দিনের সহিবুজ দান করুক।